বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 30 মে, ১৬ জ্যৈষ্ঠ এবং ফার্সি 9 খুরদাদ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,750 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছে। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় ইউনিয়নের ব্যর্থতার কারণ নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া ভারতে জম্মু কাশ্মীরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ডক্টর ফারুক আবদুল্লার বক্তব্য নিয়ে কলকাতা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন নিষেধাজ্ঞার কারণে অভ্যন্তরীণ শক্তি ও সামর্থ্যের উপর নির্ভর করতে বাধ্য হয়েছে তার দেশ। দখলদার ইসরায়েলের কাছ থেকে কর্নেল খোদাই হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিলেন IRGC প্রধান জেনারেল সালামি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এবং জমিয়তে উলামায়ে হিন্দ বরাবরই মুসলমানদের সাথে প্রতারণা করেছে বলে দাবি করলেন অল ইন্ডিয়া সুন্নি উলামা কাউন্সিলের সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইলোজমা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রহমান। ইরানের সর্বোচ্চ নেতা এ সময় বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন ক্ষেত্রে ভালো অগ্রগতি অর্জন করেছে। যদি নিষেধাজ্ঞা না থাকত তাহলে এই উন্নয়ন ও অগ্রগতি অর্জিত হতো না, কারণ নিষেধাজ্ঞার কারণে আমরা অভ্যন্তরীণ শক্তি এবং সামর্থ্যের উপর নির্ভরশীল হয়েছে। সর্বোচ্চ নেতা আরও বলেন নিষেধাজ্ঞা হচ্ছে শক্তিধর দেশগুলোর হাতিয়ার, তাদের এই হাতিয়ারকে অকার্যকর করার উপায় হল নিজেদের শক্তি ও সামর্থ্যকে গুরুত্ব দেয়া। এদিকে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন তাজিকিস্তানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন 4 গুণ বেড়েছে, যা দুই দেশের সম্পর্কে বড় ধরনের পরিবর্তনের প্রমাণ। আজ তেহরানে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রহমানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ইব্রাহিম রাইসি ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর গত বছর প্রথম বিদেশ সফরে তাজিকিস্তান যান। সে সময় দুই দেশের মধ্যে 8টি চুক্তি সই হয়। ইরানের প্রেসিডেন্ট ওই সফরের প্রসঙ্গ টেনে বলেন তার তাজিকিস্তান সফরের পর দুই দেশের সম্পর্কে এত বেশি পরিবর্তন এসেছে যে কেবল বাণিজ্যিক ক্ষেত্রেই লেনদেন 4 গুণ বেড়েছে, অন্যান্য ক্ষেত্রেও ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন দখলদার ইসরায়েলের কাছ থেকে কর্নেল হাসান সাইয়াদ খোদাই হত্যার প্রতিশোধ নেওয়া হবে। গত সপ্তাহে রাজধানী তেহরানে নিজ বাড়ির সামনে সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন এই সেনা কর্মকর্তা। শহীদ হাসান সৈয়দ খোদাইর পরিবারের সঙ্গে দেখা করেছেন IRGC-র প্রধান জেনারেল সালামি। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠকে বলেন, শহীদ খোদাইকে মানুষ চিনতেন না, কিন্তু আল্লাহর ইচ্ছায় এমন এক ঘটনা ঘটে গেছে যা তাকে গোটা বিশ্বে পরিচিত করেছে এবং তিনি পৃথিবীতে সূর্যের মতো প্রজ্জ্বল হয়ে আছেন। জেনারেল সালামি আরও বলেন, এই শহীদের মাহাত্ম্য ও গুরুত্ব এতটাই বেশি যে শত্রুরা তাকে হত্যার পর নিজেদেরকে বিজয়ী ভাবছে। তিনি বলেন, কর্নেল সৈয়দ খোদাইকে হত্যার জন্য শত্রুরা বছরের পর বছর ধরে তার পেছনে লেগেছিল। ফিলিস্তিনের পবিত্র আলাকসা মসজিদ চত্বরে উগ্র ইহুদিবাদীদের গোলযোগ সৃষ্টির প্রচেষ্টার কঠোর নিন্দা জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদে। একই সঙ্গে তিনি ফিলিস্তিনি জনগণের দৃঢ় প্রতিরোধের প্রশংসা করেন এবং সংঘাত সৃষ্টির উস্কানির বিরুদ্ধে তিনি ইসরায়েলকে হুঁশিয়ার করেন। খাতিবজাদে বলেন, বর্ণবাদ ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনকে মুক্ত করার এজেন্ডা মুসলিম বিশ্বের কাছে সবচেয়ে অগ্রাধিকার পাওয়া উচিত। বিশ্বের সমস্ত স্বাধীনতাকামী দেশ, বিশেষ করে মুসলিম বিশ্বকে কুদস শহর মুক্ত করার জন্য অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল 29 মে পূর্ব বাইতুল মুকাদ্দাস দখলের বার্ষিকী উপলক্ষে উগ্র ইহুদিবাদীরা জেরুজালেমে পতাকা মিছিল বের করে। ফিলিস্তিনিরা ওই কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেয়। এ নিয়ে দুই পক্ষ অনেকটা মুখোমুখি অবস্থান নেয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব অর্থায়নে বহু প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আগামী 25 জুন যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে। এ সম্পর্কে এখন শুনুন সহকর্মী গাজী আব্দুর রশিদের ডেস্ক রিপোর্ট।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব অর্থায়নে বহু প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আগামী 25 জুন যান চলাচলের জন্য সেতুটি খুলে দেয়া হবে। আজ ঢাকা সেনানিবাসের সেনা সদর দপ্তরের মাল্টিপারপাস কমপ্লেক্সে আর্মি সিলেকশন বোর্ড 2022-এর বৈঠকে প্রধানমন্ত্রী একথা বলেন। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণ আসলে বুঝে গিয়েছে ঈর্ষান্বিত বিএনপি নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করতেও দ্বিধা করে না। বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা নাকি শয়তানি কারবার? মির্জা ফখরুল ইসলামের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের সম্পদ কেউ যদি পাচার করে এবং পরবর্তীতে সেটা যদি ফিরিয়ে আনা হয় তাহলে তা তো ভালো উদ্যোগ, শয়তানি কারবার হবে কেন? অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভয় ভীতি দেখিয়ে বিএনপিকে দমন করা যাবে না। তিনি বলেন, বাংলাদেশে আজকে গণতন্ত্র সম্পূর্ণভাবে অনুপস্থিত। বর্তমানে অবৈধ অনির্বাচিত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য নির্যাতন, হত্যা, গুম ও খুনের মধ্য দিয়ে ত্রাস সৃষ্টি করেছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে তারা সেই পুরনো কায়দায় একইভাবে মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করছে।
অল ইন্ডিয়া সুন্নি উলামা কাউন্সিল ক্ষোভ প্রকাশ করে বলেছে, জমিয়তে উলামায়ে হিন্দ বরাবরই মুসলমানদের সাথে প্রতারণা করেছে। সংগঠনটি এখন বিজেপির কোলে খেলা করছে বলে দাবি করেন এই সংগঠনের নেতা হাজি সালিস। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
জমিয়াত উলামা হিন্দের দুদিনের জাতীয় নির্বাহী বৈঠককে কেন্দ্র করে অল ইন্ডিয়া সুন্নি উলামা কাউন্সিল ক্ষোভ প্রকাশ করে বলেছে, জমিয়ত বরাবরই মুসলিমদের সাথে প্রতারণা করেছে, যে কারণে মুসলিমদের নেতৃত্ব গঠিত হয়নি। এজন্য তারা 1952 সালে লখনৌ অধিবেশনে এই বিষয়ে একটি প্রস্তাবও পাশ করেছিল। তখন জমিয়তের লোকজন কংগ্রেসের কোলে খেলত, আজ বিজেপির কোলে খেলা করছে। উলামা কাউন্সিলের সাধারণ সম্পাদক হাজি সালিসের মতে, সেই মাহমুদ মাদানী যিনি বলেছিলেন তিনি নিজামী মুস্তাফাকে প্রত্যাখ্যান করেছেন, ভারতের সংবিধান গ্রহণ করেছেন। মসজিদগুলোর অবস্থা সম্পর্কে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের জারি করা বিবৃতির বিপরীতে জমিয়ত তাদের মতামত প্রকাশ করেছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছিল, আদালতে চলা মসজিদের সমস্যা নিয়ে একটি আইনি সেল গঠন করা হবে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড প্রয়োজনে তাদের রাস্তায় নামার কথাও বলেছিল, কিন্তু মাঝখানে মাহমুদ মাদানির বক্তব্য চলে আসে যে মুসলিমদের কোনো আন্দোলন চালানো উচিত নয়, এ নিয়ে বিতর্কে জড়ানো উচিত নয়, আইনি সেল গঠন করে সুরক্ষা দেওয়া উচিত নয় এবং নিজের মামলা নিজেই লড়তে হবে। উলামা কাউন্সিলের মহাসচিব বলেন, সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হলে তড়িঘড়ি করে জাতীয় নির্বাহী কমিটির বৈঠক ডাকা হয়। বৈঠকে জমিয়ত মুসলিমদের পক্ষে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছে। হাজি সালিস বলেন, পার্সোনাল ল বোর্ড যা বলেছে তাতে সম্মতি জানাতে হবে, অন্যথায় চাচা ভাতিজা অর্থাৎ আরশাদ মাদানী এবং মাহমুদ মাদানীকে পদত্যাগ করে বেরিয়ে আসতে হবে। মাদানীকে এটাও বলা উচিত যে পার্সোনাল ল বোর্ডের মতো একটি প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্দেশ্য কি। আজ সোমবার হিন্দি গণমাধ্যমে বিপি লাইভ সূত্রে প্রকাশ, উলামা কাউন্সিলের মহাসচিব হাজি সালিসের অভিযোগ, উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সংঘের কার্যালয় থেকে যে নির্দেশনা পেয়েছেন সেই অনুযায়ী কাজ করছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্কের সেভেরোদভিনস্ক শহরের গভীরে ঢুকে পড়েছে রুশ সেনারা। দুনবাস তথা লুহানস্ক দুনেস্কে স্বাধীন করাই ইউক্রেনে বিশেষ অভিযানের মূল লক্ষ্য বলে রাশিয়া ঘোষণা করার পরপরই এই শহরে রুশ বাহিনীর অগ্রযাত্রার খবর এল। আজ লুহানস্কের গভর্নর সেরহি হায়দা এ তথ্য জানিয়েছেন। দুনবাসের লুহানস্ক অঞ্চলের সেভেরোদভিনস্কি সবচেয়ে বড় শহর, যার কিছু অংশ কিয়েভের নিয়ন্ত্রণে ছিল। গভর্নর হায়দাই বলেন, পার্শ্ববর্তী লিসিচান্স্ক শহর এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে। দুই শহরের মধ্যকার মূল সড়কে গোলাবর্ষণ করা হচ্ছে, তবে সড়কটি এখনও বন্ধ হয়ে যায়নি। তিনি আরও বলেন, সেভেরোদভিনস্কে গ্যাস ও পানি নেই, এই পরিষেবা চালুর কোনো সম্ভাবনাও নেই। লুহানস্ক অঞ্চলের 10 লাখ মানুষকে পানি সরবরাহ করা যাচ্ছে না। এর আগে হায়দাই জানিয়েছিলেন, সেভেরোদভিনস্কের উপকণ্ঠে প্রবেশ করা রুশ সেনাদের গোলাবর্ষণে 2 বেসামরিক নাগরিক নিহত হন, আহত হয়েছেন আরও 5 জন। শহরের দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে তারা ঢুকে পড়েছেন। তীব্র লড়াই চলছে বলেও তিনি জানান। সৌদি সমর্থিত ইয়েমেনের স্বঘোষিত সরকার দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সাব ওয়া প্রদেশের একটি তেলক্ষেত্র সংযুক্ত আরব আমিরাতের কাছে বিক্রি করে দিয়েছে। ইয়েমেনের নিউজ ওয়েবসাইট আল খাবার আল ইয়েমেন জানিয়েছে, স্বঘোষিত সরকারের তেল মন্ত্রণালয় নিশ্চিত করে বলেছে, সাব ওয়া প্রদেশের তেল খাতের একটি গুরুত্বপূর্ণ অংশ বিক্রি করা হয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তেল মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কযুক্ত স্থানীয় একটি কোম্পানির কাছে সেক্টর 5 হস্তান্তর করা হয়েছে, তবে ওই কোম্পানির নাম উল্লেখ করেনি। এর আগে আরেক রিপোর্ট থেকে জানা গিয়েছিল, ইয়েমেনের স্বঘোষিত সরকার দেশের গুরুত্বপূর্ণ একটি তেলক্ষেত্র দুবাইয়ের কল্পিত একটি কোম্পানির কাছে বিক্রি করেছে। এসব রিপোর্ট থেকে পরিষ্কার হচ্ছে, ইয়েমেনের চলমান যুদ্ধে জড়িয়ে কিভাবে সংযুক্ত আরব আমিরাত লাভবান হচ্ছে। ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে যে কোনো রকমের সম্পর্ক প্রতিষ্ঠাকে অপরাধ বলে চিহ্নিত করে একটি আইন পাশ করতে যাচ্ছে ইয়েমেনের জাতীয় সংসদ। ইয়েমেনের ন্যাশনাল সালভেশন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী আব্দুল আজিজ বিন হাবতুর আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মাসিরাকে গতকাল রোববার একথা বলেছেন। ইয়েমেনের জাতীয় সংসদের এই উদ্যোগের মধ্য দিয়ে ফিলিস্তিনিদের প্রতি বৃহত্তর পর্যায়ে সংহতি প্রকাশের ব্যবস্থা করতে যাচ্ছে ইয়েমেন সরকার। প্রধানমন্ত্রী হাবতুর জানান, জাতীয় সংসদ শিগগিরই এ বিষয়ে একটি বিল পাশ করবে যা আইনে পরিণত করা হবে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, সন্ত্রাসবাদের সমর্থক কোনো দেশকে নেটো জোটে যোগ দেওয়ার সুযোগ দেবে না আঙ্কারা। তিনি বলেছেন, তুরস্ক কোনো মতেই অতীত ভুলের পুনরাবৃত্তি করবে না। যখন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার চলমান সংঘাতের অজুহাতে ফিনল্যান্ড ও সুইডেন নেটো জোটে যোগ দেওয়ার ব্যাপারে বিশেষভাবে তৎপর হয়ে উঠেছে এবং আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ বিষয়টিকে সমর্থন করছে, তখন জোটের একমাত্র মুসলিম সদস্য দেশ তুরস্কের পক্ষ থেকে বিরোধিতা করা হচ্ছে। আজারবাইজান সফর শেষে গতকাল দেশে ফেরার পর এরদোগানে সাংবাদিকদেরকে বলেন, যতক্ষণ পর্যন্ত রজব তাইয়েব এরদোগান তুর্কি প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান আছে, ততক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিতভাবে সন্ত্রাসবাদের সমর্থকদেরকে নেটো জোটে যোগ দেওয়ার ব্যাপারে হা বলব না। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। রাশিয়ার বিরুদ্ধে আরেক দফা নিষেধাজ্ঞার প্যাকেজ বাস্তবায়নের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞার পুরো প্যাকেজটি হাঙ্গেরি আটকে দিয়েছে বলে এর আগে খবরে জানা গেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী বাবুল আক্তার।
রাশিয়ার বিরুদ্ধে ষষ্ঠ দফা নিষেধাজ্ঞার প্যাকেজ বাস্তবায়নের বিষয়ে একটি ঐকমত্যে পৌঁছানোর ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। হাঙ্গেরির বিরোধিতায় নিষেধাজ্ঞার এই প্যাকেজ বাস্তবায়ন হতে পারেনি বলে জানা গেছে। গতকাল ইউরোপীয় ইউনিয়নের নেতারা রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা বাস্তবায়নের বিষয়ে একটি ঐকমত্যে পৌঁছাতে বৈঠকে বসেন। সেখানে রাশিয়ার কাছ থেকে ট্যাঙ্কারের মাধ্যমে তেল আমদানিকে নিষিদ্ধ করা হয়েছে, তবে পাইপলাইনের মাধ্যমে তেল আমদানি করার ব্যাপারে একটি সমঝোতা হয়। সর্বশেষ প্রস্তাবে হাঙ্গেরি, স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্র 4,000 কিলোমিটার দীর্ঘ সোভিয়েত যুগের দ্রুজবা পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার তেল আমদানি করার অনুমোদন ছিল। এই পাইপলাইনটি ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপের কয়েকটি দেশে চলে গেছে। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা থেকে পাইপলাইনগুলোকে অব্যাহতি দিলে ইউরোপে রাশিয়ার তেল রপ্তানির এক তৃতীয়াংশ রোধ হবে এবং তারপরেও মস্কোর জন্য এটি গুরুত্বপূর্ণ রাজস্ব উৎস সরবরাহ করবে। গত কয়েক সপ্তাহ আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন এবছরের শেষ নাগাদ রাশিয়ার তেল আমদানির উপর পুরোপুরি নিষেধাজ্ঞার প্রস্তাব করেছিলেন, কিন্তু অভ্যন্তরীণ মতবিরোধের কারণে ইইউ এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়। এই পরিকল্পনার প্রধান প্রতিপক্ষ হাঙ্গেরি বলেছে, রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে ব্যাপক নির্ভরতার কারণে তার শোধনাগারগুলোকে আধুনিকায়ন করতে 5 বছর সময় লাগবে এবং এর জন্য বিলিয়ন ইউরোর ঋণের প্রয়োজন হবে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান এখন এই পরিকল্পনার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন। এটি মধ্য ইউরোপে হাঙ্গেরি এবং তার পুরনো মিত্রদের মধ্যে ব্যবধান বা মতবিরোধ বাড়িয়ে দিয়েছে। এটা এখন স্পষ্ট যে রাশিয়ার উপর তেল নিষেধাজ্ঞা এবং এর পরিণতি নিয়ে ইউ দেশগুলোর মধ্যে কোনো বাস্তবিক চুক্তি নেই। প্রকৃতপক্ষে রাশিয়ার তেলের উপর নির্ভরশীল দেশগুলোর পক্ষে এটি পরিত্যাগ করা এবং বিকল্প তেলের উৎসের অনুসন্ধান করা সহজ হবে না, বিশেষত স্বল্প এবং এমনকি মধ্যমেয়াদে এটি তাদের অর্থনীতির ব্যাপক ক্ষতি করবে। এ বিষয়ে বর্তমানে হাঙ্গেরি এবং পূর্বে স্লোভাকিয়ার নেতিবাচক অবস্থান দ্বারা এটা স্পষ্ট যে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ইউরোপীয় অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি ভারতের দিকে। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ডাক্তার ফারুক আবদুল্লা বলেছেন, মনের জয় না করতে পারলে জম্মু কাশ্মীরে শান্তি আসবে না। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডাক্তার ফারুক আবদুল্লা বলেছেন, মানুষের মন জয় না করলে জম্মু কাশ্মীরে শান্তি আসবে না। আমি শান্তি পাবো না যতক্ষণ না আপনি জম্মু কাশ্মীরের মানুষের মন জয় করবেন। রাজধানী দিল্লিতে এক অনুষ্ঠানে সব কথা বলেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ডাক্তার ফারুক আবদুল্লা। তিনি বলেন, কাশ্মীরে প্রতিদিনই মৃত্যুর ঘটনা ঘটছে, এমন কোনো দিন নেই যেদিন কেন্দ্রশাসিত অঞ্চলে মৃত্যুর ঘটনা ঘটছে না। কেন্দ্রশাসিত অঞ্চলের একটা বড় অংশ সেনা সদস্যে ভরে গেছে। সেনাবাহিনী সবসময় জনগণের মন জয় করতে পারে না, এর পরিবর্তে সেখানে ভালোবাসার প্রয়োজন তাদের, এটা বুঝতে হবে। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ও কলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ডক্টর ইমানুল হক আজ সোমবার রেডিও তেহরানকে বলেন,
অস্ট্রেলিয়া কেমন নজরুলের ভাষায় যে যত ভণ্ড ধরিবা আর সেই তত বলবান। কেন্দ্রে যে সরকারটা চলছে সংঘ পরিবারের সরকার, পুরো ভণ্ডামি এবং মিথ্যাচারের উপর দাঁড়িয়ে আছে। তারা কাশ্মীর সহ বহু রাজ্যে একটা ভয়ের শাসন, কাশের শাসন চালু করেছেন এবং কাশ্মীরের প্রতি সাতজনে একজন ঘোষিত সৈন্যবাহিনীর মানুষ। একটা দেশ চলে গণতন্ত্রের ভিত্তিতে, আইনের ভিত্তিতে, সমতার ভিত্তিতে। কাশ্মীরে কোনো সমতা নেই এবং গোটা ভারত জুড়েই দলিত এবং মুসলিমদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। কাশ্মীরে এটা সর্বোচ্চ মাত্রায়। ফারুক আবদুল্লাহ ঠিক বলেছেন, যদি ওখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হয়, ওখানে যদি নির্বাচিত সরকার কাজ না করে, ওখানে যদি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব না থাকে, তাহলে বেশি দিন চলতে পারে না। এতে লাভ হচ্ছে সংঘ পরিবারের, আরেকদিকে হচ্ছে যারা সন্ত্রাসের মাধ্যমে চলতে চান তারা। এবং উভয় পক্ষই সন্ত্রাস করছে, একদিকে রাষ্ট্রীয় সন্ত্রাস আর একদিকে সন্ত্রাস। যদি এরা বলেছিলেন যে নোটবন্দির পর জাল নোট থাকবে না, কিন্তু আমরা দেখছি ভারতবর্ষের জাল নোট বহু শতগুণ বেড়ে গেছে। বলেছিল যে পাথর ছাড়া বন্ধ হয়ে যাবে, কিন্তু কাশ্মীর কেন এখন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পাথর ছাড়ার ঘটনা ঘটছে। এবং তারা বলেছিলেন যে কাশ্মীরে সন্ত্রাসবাদ হবে না, কিন্তু সন্ত্রাস হচ্ছে। এবং সেই সন্ত্রাস কারা করছেন সেটা যদি আন্তর্জাতিক কোনো প্রতিষ্ঠান তদন্ত করতে দেখত তাহলে ভালো জানা যায়।
জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ডাক্তার ফারুক আবদুল্লাহ আরো বলেন, এ সময়ে সারা দেশে বিদ্বেষের বীজ বপন করা হচ্ছে এবং দেশবাসীকে একে অপরের থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করা হচ্ছে, যা আমাদের এড়াতে হবে। ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতির মোকাবেলা করলে এমন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। তিনি বলেন, কথায় কথায় মুসলিমদের পাকিস্তানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়, কিন্তু এ ধরনের পরামর্শ দেওয়া লোকেদের বোঝা উচিত যে তাদের বুজুর্গরা এই দেশটিকে নিজেদের বলে মনে করেছেন এবং তারা এখান থেকে কেউই যাবেন না। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার বিশ্ব সংবাদের প্রধান অংশগুলো আরেকবার জানিয়ে দিচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, নিষেধাজ্ঞার কারণে তারা অভ্যন্তরীণ শক্তির উপর নির্ভরশীল হতে পেরেছে। দখলদার ইসরায়েলের কাছ থেকে কর্নেল খোদাই হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন IRGC-র প্রধান সালামি। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে আমাদের আজকের রাতের অধিবেশন থেকে এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.